নমস্কার, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। আশা রাখি জীবনবাণীর মধ্যে দিয়ে আপনি আপনার জীবনের অনেক প্রশ্নের সমাধান খুঁজে পেয়েছেন, আর এই জন্যই জীবনবাণী তার আলোচনা ডালে নিয়ে আপনার কাছে উপস্থিত। শ্রবণ করুন জীবনবাণী, হৃদয়কে খুলে দিন ঈশ্বরের বাক্য শ্রবণের জন্য, জীবনে লাভ করুন পরম করুণাময়ের আশীর্বাদ। তাহলে শুনুন আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
সব রজনী মুখরিত ধরণী কাহি মোরা জনমের গান, সব রজনী মুখরিত ধরণী কাহি মোরা জনমের গান, কাহি মোরা জনমের গান, কাহি মোরা জনমের গান। নবজাত শিশুরে হৃদয়ে লোভিতে সবার করি আহ্বান, পূজিতে সে সুমধুর নাম সবার করি আহ্বান। আজ উৎসব রজনী মুখরিত ধরণী গাহি মোরা জনমের গান।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আজকের জীবনবাণীর অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। এই অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। এই আলোচনায় গত অনুষ্ঠানে আমরা চারের অধ্যায় বিশেষ করে দেখতে পেয়েছি যে ঈশ্বর তাঁর পুত্রের মধ্যে দিয়ে আমাদেরকে দত্তক পুত্রত্ব দান করেছেন, আর সেই জন্য আমরা পুত্র এবং আমরা আব্বা পিতা বলে তাকে ডাকার সুযোগ পেয়েছি, এবং তিনি আমাদেরকে দায়াধিকারীও করেছেন যেন আমরা দাস নই কিন্তু পুত্র। অর্থাৎ পুত্র যখন তখন আমরা ঈশ্বর কর্তৃক দায়াধিকারী হই। এই অভিজ্ঞতা আমাদের জীবনে প্রয়োজন, যে অভিজ্ঞতা আমরা লাভের মধ্যে দিয়ে খ্রিস্টীয় জীবনে উচ্চতর অভিজ্ঞতার মধ্যে এগিয়ে চলি। প্রভুর এক দাস তার জীবনের অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি বলছেন, আমার মনে পড়ে যখন ক্যান্সারের জন্য আমাকে হাসপাতালে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, আমি এমন ভীত হয়েছিলাম যেমন বোধহয় কেউ হয় না, কারণ আমি একজন ভীতু প্রকৃতির ব্যক্তি। আমি কখনো হাসপাতাল পছন্দ করি না। আমাকে হাসপাতালে বস্ত্র পরানো হল তা অদ্ভুত ধরনের, যা পেছন থেকে বাঁধা হয়। আমি বিছানায় উঠতে চাইছিলাম কিন্তু পারছিলাম না। একজন নার্স এলো এবং আমাকে বলল, কি ব্যাপার, আপনি কি অসুস্থ? আমি বললাম, না। যখন অপারেশনের জন্য নিতে এলো আমাকে, আমি বললাম, আমাকে একটু একা থাকতে দিন। ওই হাসপাতালে পালক হিসাবে বা পাস্টার হিসাবে কতবার আমি গেছি। এখন আমি দেওয়ালের দিকে তাকালাম, ঠিক যেমন রাজা হিস্কিও তাকিয়েছিলেন এবং প্রার্থনা করেছিলেন এবং আমি বললাম, প্রভু, যতবার অসুস্থ ব্যক্তিদের দেখতে এসেছি তখন তো তাদের গায়ে হাত দিয়ে বলেছি, প্রভু তোমার সহবর্তী আছেন। পালক হিসাবে প্রার্থনা করে সেখান থেকে আমি চলে গেছি। আজ আমি চলে যাচ্ছি না এবং আজ এখানে থাকছি এবং আমার অপারেশন করা হবে। আমি জানি না আমার কি হবে, কিন্তু আমি একটা বিষয় বলতে চেয়েছিলাম ঈশ্বরকে, কেমনভাবে তিনি কার্য সাধন করবেন। আমি আমার ভেতর থেকে বললাম, পিতা ঈশ্বর, আমি তোমার হাতে, তুমি যা করতে চাও আমার জীবনে তাই করো, তুমি আমার পিতা, তিনি বড়ই মহান আমার জীবনে। তখনই তিনি আমার জীবনে বাস্তব হয়ে ওঠেন। আমাদের সেই অভিজ্ঞতার প্রয়োজন, তিনি আমাদের আব্বা পিতা। আত্মা, আপনি আমাদের আত্মায় সাথে সাক্ষ্য দেন আমরা ঈশ্বরের সন্তান। আমি চাই না আপনি কোনো সমস্যায় পড়েন, কিন্তু মনে রাখব যে আমাদের সংকটের মুহূর্তেই তিনি আমাদের প্রকাশ করেন তার অভিজ্ঞতার বাস্তবতা। আমি আশা করি একদিন আপনিও সেই অভিজ্ঞতা লাভে সমর্থ হবেন। প্যাটন বলে একজন যুব মিশনারি, সুসমাচার প্রচারক, তার কথা বলব। তিনি যুবক বয়সে মিশন ক্ষেত্রে বিবাহিত হয়েই গিয়েছিলেন। যখন তাদের প্রথম সন্তান জন্মাল, সে মারা গেল এবং তার স্ত্রী নিজের হাতে তাকে কবর দিল, কারণ তিনি নরখাদকদের মাঝে বাস করছিলেন। তিনি দিন রাত্রি কবরের সামনে বসে পাহারা দিতেন, যেন নরখাদকেরা এসে কবর খুঁড়ে নিয়ে তার সন্তানকে খেয়ে না নেয়। তিনি বলেছেন তার জীবনের সাক্ষ্যে, প্রভু যীশু খ্রিস্টের অভিজ্ঞতা তাদের জীবনে বাস্তব না হলে তিনি পাগল হয়ে যেতেন। আমাদের দুঃখ হতাশাজনক পরিস্থিতিতে ঈশ্বর আমাদের জীবনে তার অভিজ্ঞতাকে বাস্তব করে তোলেন। যখন সাধু পৌল জেলে ছিলেন, তিনি বলতে পেরেছিলেন, আমার আত্মপক্ষ সমর্থনকালে কেহ আমার পক্ষে উপস্থিত হইল না, সকলে আমাকে পরিত্যাগ করিল, কিন্তু প্রভু আমার নিকটে দাঁড়াইলেন এবং আমাকে বলবান করিলেন। সাধু পৌলের পাশে প্রভু এসে দাঁড়িয়েছিলেন, প্রভু যীশু প্যাটনের পাশে এসে দাঁড়িয়েছিলেন, প্রভু আমার পাশেও এসে দাঁড়িয়েছেন, তিনি আপনার পাশেও দাঁড়াবেন। কি অদ্ভুত নিশ্চয়তা লাভ আমাদের পিতা ঈশ্বরের কাজ হতে, তাই নয় কি? ওই রকম সময় তিনি বলেন, আমি তোমাকে কখনো ত্যাগ করিব না, তোমাকে কখনো ছাড়িব না, যা লেখা আছে ইব্রীয় পুস্তকে 13:5। আমি বিশ্বাস করি আপনি তারই সন্তান। আসুন আজকের আলোচনার বিষয়বস্তু, যা লেখা আছে 4:8, ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকিতে বিনতি। পরন্তু সেই সময় তোমরা ঈশ্বরকে না জানিয়া, যাহারা সহবত ঈশ্বর নহে তাহাদের দাস ছিলে। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনায় অবনত হয়ে তাঁর কাছ থেকে শক্তি ও চালনা ভিক্ষা করি। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। তোমার অপূর্ব প্রেমের নিদর্শন স্বরূপ তুমি আমাদেরকে উদ্ধার ও রক্ষা করেছ, আমাদেরকে চালিয়ে নিয়ে চলেছ। আমাদের অভাবে, আমাদের সুখে দুঃখে, প্রয়োজনে তুমি সকলই দান করেছ। তোমার অসীম প্রেমের তুলনা নাই। তোমায় ধন্যবাদ দিই তাই আজকের এই সুন্দর সময় সুযোগে তোমার চরণতলে বসে তোমার চরণ বন্দনা করার, তোমার বাক্য থেকে ধ্যান করার সুযোগ পেয়েছি। তোমার আত্মা যদি আমাদেরকে বুঝতে না সাহায্য করে, আমরা কিছুই বুঝতে পারি না। তুমি তোমার বাক্যের সত্য আমাদেরকে বুঝতে সাহায্য করো। প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো তাদের জীবনে, পরিবারের কার্যক্ষেত্রে। আমাদের দেশকে আশীর্বাদ করো, দেশের নেতাদেরকে আশীর্বাদ করো। যারা আজকের আমাদের অনুষ্ঠানে প্রথমবার যোগ দিলেন তাদেরকে বিশেষ আশীর্বাদ করো, সঙ্গে থাকো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের চারের অধ্যায় আট পদ থেকে আলোচনা শুরু করছি। আট পদ পাঠ করেছি। সাধু পৌল এখানে বলেছেন, গালাতীয়রা একসময় প্রতিমা পূজক ছিল। আপনি যদি সেই অঞ্চলে যান, দেখবেন তারা ঐসব ত্যাগ করেছে আজকের পূর্ণরূপে। সাধু পৌল বলছেন, প্রতিমা হল অসার। প্রথম করিন্থীয় তার বারো অধ্যায় দুই পদে তিনি বলেছেন, তারা বাক শক্তিহীন, তারা কিছুই নয় এবং তারা কিছুই বলতে পারে না। তিনি এখন গালাতীয়দের বলছেন, প্রতিমা বাস্তব নয় এবং তাদেরও বাস্তব হতে দেয় না যারা তার আরাধনা করে। নয় পদে লেখা আছে, কিন্তু এখন ঈশ্বরের পরিচয় পাইয়াছ, বরং ঈশ্বর কর্তৃক পরিচিত হইয়াছ, তবে কেমন করিয়া পুনর্বার ওই দুর্বল অকিঞ্চন অক্ষরমালার প্রতি ফিরিতেছ, আবার ফিরিয়া সেগুলির দাস হইতে চাইতেছ। ঈশ্বর পরিচয় বলতে ঈশ্বরের দ্বারা স্বীকৃত বা চিহ্নিত। তারা খ্রিস্টের কাছে এসেছিল বিশ্বাসে, আর ঈশ্বর তাদের গ্রহণ করেছেন। তারা বেশিরভাগ জনই পরজাতি খ্রিস্টান ছিল। এখন তারা মসির ব্যবস্থার দিকে ফিরেছে। সাধু পৌল বলছেন, প্রতিমার কাছে ফিরে যাওয়ার মতন যেখান থেকে তারা বার হয়েছে সেখানে তারা ফিরে গেছে। দশ পদে বলছেন, তোমরা বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু ও বৎসর পালন করিতেছ। তোমরা দিন মাস অর্থাৎ বিশ্রামবার। সাধু পৌল কলসীয়দের উদ্দেশ্যে তার পত্রে বলেছেন, কলসীয় তার তিনের অধ্যায় ষোল পদে, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবধ ত্যাগ করিয়াছ এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করিয়াছ। আবার দুইয়ের অধ্যায় ষোল পদে সাধু পৌল বলেছেন, অতএব ভোজন কি পান কি উৎসব কি অমাবস্যা কি বিশ্রামবার, এই সকলের সম্বন্ধে কেউ তোমাদের বিচার না করুক। এখানে মাস বলতে পূর্ণ চন্দ্রিমা পালনের কথা বলা হয়েছে। ইসরায়েলীয়রা রায়াদের সময় হতেই পালন করত এবং ভাববাদীরা তা থেকে তাদের বিরত থাকতে সাবধান করেছিল। আর সময় বলতে কাল অর্থাৎ পর্ব। ঈশ্বর ইসরায়েলীয়দেরকে সাতটি পর্ব দিয়েছিলেন, কিন্তু প্রত্যেকটি পর্বই খ্রিস্টের দিকে অঙ্গুলি নির্দেশ করে। বৎসর বলতে যা সাব্বাত বৎসরকে বোঝানো হয়েছে, অর্থাৎ ছয় বছর পরে সপ্তম বৎসর। এ সমস্ত পালন পরজাতিদের মসির ব্যবস্থায় ফিরিয়ে তার অধীন করা। আজকাল অনেকেই আছেন যারা ব্যবস্থা বা আইন সম্বন্ধীয় তারা দাবি করেন নিজেদেরকে, যে তারা সকল ব্যবস্থা পালন করে চলে, এমনকি বিশ্রামবারও পালন করেন। প্রিয় শ্রোতা বন্ধু, ব্যবস্থা সকল একটা মোড়কে আমাদের কাছে আসে, এমনকি বিশ্রাম বৎসর ও জোবেল বৎসর। যাকব তার পত্রে বলেছেন দুয়ের অধ্যায় দশ পদে, কারণ যে কেহ সমস্ত ব্যবস্থা পালন করিয়া কেবল একটি বিষয় উচট খায়, সে সকলের দায়ী হইয়াছে, অতএব সে আইন বা ব্যবস্থা ভঙ্গের দোষে দোষী হয়। চারের অধ্যায় এগারো পদে লেখা আছে, তোমাদের বিষয়ে আমার ভয় হয়, কি জানি তোমাদের মধ্যে বৃথা পরিশ্রম করিয়াছি। সাধু পৌল এখানে বলছেন, তিনি তার মূল্যবান সময় অযথা নষ্ট করেছেন, যেহেতু তারা বিশ্বাসে পরিত্রাণ লাভ করেছে। অতএব ব্যবস্থায় ফিরে যাওয়া অর্থে তারা তাদের পূর্বীয় আচরণ ও প্রতিমাতে ফিরে গেছে। তাদের তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, তারা ঈশ্বরকে জানেনি মসির ব্যবস্থার মাধ্যমে, বরং খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে। চারের অধ্যায় বারো পদে এই কথা লেখা আছে, হে ভাতৃগণ, তোমাদিগকে এই বিনয় করিতেছি, তোমরা আমার মতো হও, কেননা আমিও তোমাদের মতো। আমার মতো হও অর্থাৎ আমি যেমন, তোমরাও তেমন হও। গালাতিয়েরা মিথ্যা শিক্ষকদের শিক্ষা শুনেছে এবং তারা পৌলের দিকে দেখে বলেছে, পৌল আমাদের শত্রু, কারণ সে তাদের কাছে সত্য প্রকাশ করেছে। তিনি বলছেন, আমরা সকলে একই জায়গায় অবস্থান করছি, আমরা সকলেই বিশ্বাসী, সকলেই খ্রিস্টের দেহের অঙ্গ, সেই অর্থে আমাদের পরস্পরের প্রতি বিনম্র হওয়া প্রয়োজন। তেরো পদে লেখা আছে, তোমরা আমার কোন অপকার করো নাই, আর তোমরা জানো আমি মাংসের কোন দুর্বলতা হেতুই প্রথমবার তোমাদের নিকটে সুসমাচার প্রচার করিয়াছিলাম। এখন তিনি তাদের কাছে আবেদন রাখছেন মাংসিক দুর্বলতা হেতু, সেটা কি আমরা পড়ি ১৪ পদে। আর আমার মাংসে তোমাদের যে পরীক্ষা হইয়াছিল তাহা তোমরা হেয় জ্ঞান কর নাই, ঘৃণা বোধ কর নাই, বরং ঈশ্বরের এক দূতের ন্যায় খ্রিস্ট যীশুর ন্যায় আমাকে গ্রহণ করিয়াছিলে। আমরা দেখি আমার মাংসে তোমাদের যে পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা কোন ক্ষেত্রে মাংসের দুর্বলতা বলা হয়েছে, খুব সম্ভব তার চোখের সমস্যা, আর এই কারণে তিনি খুব আকর্ষক ব্যক্তি ছিলেন না। তখনকার দিনে অনেকের এই ধরনের রোগ ছিল, এবং কেন বলেছি আকর্ষণীয়, মনে করুন তিনি গালাতীয়দের সামনে প্রচার করছেন তেমন কোন চোখের সমস্যা নিয়ে। তিনি বলছেন তাহা তোমরা হেয় জ্ঞান কর নাই, ঘৃণাবোধ কর নাই, বরং ঈশ্বরের এক দূতের ন্যায় খ্রিস্ট যীশুর ন্যায় আমাকে গ্রহণ করিয়াছিলে, অর্থাৎ সেই অবস্থায় সুসমাচার শুনেছিলে ও গ্রহণ করেছিলে তোমরা। ১৫-১৬ পদে লেখা আছে এখানে, তবে তোমাদের সেই আত্মধন্যবাদ কোথায় গেল? কারণ আমি তোমাদের পক্ষে সাক্ষ্য দিতেছি যে সাধ্য থাকিলে তোমরা আপন আপন চক্ষু উৎপাটন করিয়া আমাকে দিতে। তবে তোমাদের কাছে সত্য বলাতে কি তোমাদের শত্রু হইয়াছি? আপনি জানবেন বহুজন প্রচারকের মুখে সত্য কথা শুনতে চায় না লোকেরা, তারা চায় তাদের মন জোগানো মনোমত বাক্য সেই প্রচারকেরা শোনাবে, যাতে তারা যেভাবে জীবনযাপন করছে তাতে সুখী হবে। আজও সত্য প্রচারের পরিবর্তে মানুষের মন জোগানো প্রচার অনেকেই করে চলেছেন। ১৭-১৮ পদে লেখা আছে, তাহারা যে সযত্নে তোমাদের অন্বেষণ করিতেছে তা ভালোভাবে করে না, বরং তাহারা তোমাদিগকে বাহিরে রাখিতে চায়, যেন তোমরা সযত্নে তাহাদেরই অন্বেষণ করো। কেবল তোমাদের নিকটে আমার উপস্থিতিকালে নয়, কিন্তু সর্বদাই উত্তম বিষয় সযত্নে অন্বেষিত হওয়া ভালো। অর্থাৎ তারা উৎসাহ সহকারে তোমাদের খোঁজে, কোনো ভালো পথে নয় যেন তারা বাইরে যায়। এটি সবসময় ভালো উৎসাহের সাথে ভালো জিনিস খোঁজা, কিন্তু এই ইহুদি শিক্ষকেরা চায় তোমাদের মাথার চুল ও চামড়া তুলে নিতে। তারা তা করে তাদের বেল্টে ঝুলিয়ে রাখতে পারে এবং বলতে পারে, আমরা গালাতিয়ে গিয়েছিলাম, আমরা অনেককে পরিবর্তন করেছি, যা প্রকৃতপক্ষে আমরা দেখি আশীর্বাদের নয়। পৌলও গালাতীয় বিশ্বাসীদের তেমন কিছু বলতে চেয়েছিলেন। সত্যি প্রেরিতদের চিহ্নকার্য পরিশ্রমের সাথে সাধিত হয়েছিল, তোমাদের মাঝে পরাক্রমের সাথে বলতে তোমরা কোন অর্থে অন্যদের থেকে নিকৃষ্ট ছিলে। শুধুমাত্র আমি তোমাদের কাছে বোঝাস্বরূপ ছিলাম না, এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। তৃতীয়বার আমি তোমাদের মাঝে যাবার জন্য প্রস্তুত ছিলাম, তোমাদের বোঝাস্বরূপ হব না, কারণ অন্য কিছুর অন্বেষণ করিনি, বরং তোমাদেরই অন্বেষণ করেছিলাম। কারণ সন্তানেরা পিতামাতার জন্য সঞ্চয় করে না, বরং পিতামাতারা সন্তানদের জন্যই সঞ্চয় করে থাকে, আর সেই কারণে আনন্দের সাথেই সেই কাজ আমি করব। আর আমি অতিশয় আনন্দের সাথেই তোমাদের প্রাণের নিমিত্ত ব্যয় করব এবং ব্যয়িত হইব। আমি যখন তোমাদের অধিক প্রেম করি, তখন কি অল্প প্রেম পাই? যে বিষয়ে সাধু পৌল দ্বিতীয় করিন্থীয় তার ১২-১৫ পদে বলেছেন। লক্ষ্য করুন, একই ইহুদি শিক্ষকেরা করিন্থে গিয়েছিল। করিন্থীয় বিশ্বাসীরা পৌলকে ভালোবাসত ঠিকই, কিন্তু সাধু পৌল তাদের এই সমস্ত লোকদের সম্পর্কে সাবধান করে দিত। ভ্রান্ত শিক্ষকেরা সব সময় খুব আকর্ষণীয়, এদের অপূর্ব প্রচারে আমিও অবাক হয়ে যাই। টেলিভিশন অনুষ্ঠানে তারা নিখুঁতভাবে করে। এটাই হচ্ছে তাদের ধূর্ততা। কিছু সত্যকে নিয়ে তারা সুন্দরভাবে প্রকাশ করে থাকে। একজন উদার মতাবলম্বী অর্থাৎ লিবারালকে বড়দিনের সময় প্রচার করতে দিন, তিনি এত সুন্দরভাবে সুসমাচার প্রচার করবেন যে ভাবা যায় না। তার মতো অন্য কেউ বলতেই পারবে না। যদি তাকে তা অনুবাদ করতে হয় তবে সে কুমারীর গর্ভে জন্ম কখনো বিশ্বাস করে বলবে না। লক্ষ্য করুন, সাধু পৌলের সাবধানবাণী করিন্থীয় মণ্ডলী ও গালাতীয় মণ্ডলীর উদ্দেশ্যে খুবই সময়োপযোগী এবং আজকের আমাদের প্রজন্মের কাছে আধুনিক সময় খুবই উপযোগী। কেননা আজকেরও আমাদের সময় ভ্রান্ত শিক্ষকে সমস্ত পৃথিবী ছেয়ে গিয়েছে। এবারে দেখব আমরা হাগার ও সারার ঘটনার রূপক। এই অধ্যায় শেষ হয়েছে হাগার ও সারার রূপক দিয়ে। সমস্তই বলা হয়েছে এই অংশে তুলনামূলকভাবে। হাগার ব্যবস্থাকে প্রকাশ করে, অন্যদিকে সারা বা সারি খ্রিস্টে বিশ্বাসকেই প্রকাশ করে। লক্ষ্য করুন, চারের অধ্যায় ১৯ পদে লেখা আছে, তোমরা তো আমার বৎস, আমি পুনরায় তোমাদিওকে লইয়া প্রসব যন্ত্রণা ভোগ করে দিচ্ছি, যাবৎ না তোমা দিগেতে খ্রিস্ট মূর্তিমান হন। সাধু পৌল এই রূপকটি গালাতীয় বিশ্বাসীদের উদ্দেশ্যে খুবই নরম স্বরে বলেছেন। তিনি বলেছেন আমার বৎস এই বলে। এবং আমরা দেখি কুড়ি পদে তিনি বলছেন, বলো দেখি তোমরা তো ব্যবস্থার অধীন থাকিতে ইচ্ছা করিতেছ, তোমরা কি ব্যবস্থার কথা শোনো না? সাধু পৌল বলেছেন তাদের মাঝে উপস্থিত হয়ে ভিন্নভাবে বলতে। তিনি তাদের জন্য সত্যিই চিন্তিত। তিনি এর আগে খুব কড়া কথা প্রয়োগ করেছেন এই পত্রে, কিন্তু আপনি তার নরম হৃদয় দেখতে পাবেন। ২১ পদে লেখা আছে, বলো দেখি তোমরা তো ব্যবস্থার অধীন থাকিতে ইচ্ছা করিতেছ, তোমরা কি ব্যবস্থার কথা শোনো না? অনেকে আছেন যারা দশাজ্ঞার কথা বা আইনি ব্যবস্থার কথা বলে থাকেন, কিন্তু তারা সেই ব্যবস্থা বা ঈশ্বরের নিয়ম বা আইনের শাস্তির কথা বলেন না। তারা ব্যবস্থার পূর্ণরূপকে প্রকাশ করেন না। তারা দোষী করার কথা বলেন না। লক্ষ্য করুন বা স্মরণ করুন, যখন ঈশ্বর মসীকে ব্যবস্থা দানের জন্য পর্বতের কাছে ডেকে পাঠালেন, যে বিষয়ে আমরা পাই বাইবেলের পুরাতন নিয়মে যাত্রা পুস্তক তার ১৯ অধ্যায় ১৬ থেকে ২১ পদে, ঈশ্বর লোকদের বলেছিলেন দূরে দাঁড়িয়ে থাকতে। যখন তিনি মসীকে ব্যবস্থা দান করলেন, শাস্ত্র বলে, বিশেষ করে ২০ অধ্যায় যাত্রা পুস্তক তার ১৮ থেকে ১৯ পদে, যদি আপনার কাছে বাইবেল আছে তাহলে নিশ্চয় করে আমার সঙ্গে খুলবেন বাইবেলের পুরাতন নিয়মে যাত্রা পুস্তক তার ২০ অধ্যায় ১৮ থেকে ১৯ পদে। এবং এই অংশে আমরা দেখতে পাই ঈশ্বর ইসরায়েল জাতিকে যে দশ আজ্ঞা দান করেছিলেন মসীর মাধ্যমে, সেই ঘটনা। এবং এই অংশে ২০ অধ্যায় ১৮ থেকে ১৯ পদে লেখা আছে, তখন সমস্ত লোক মেঘগর্জন, বিদ্যুৎ, তুরিধ্বনি ও ধূমময় পর্বত দেখিল, দেখিয়া লোকেরা ত্রাসযুক্ত হইল এবং দূরে দাঁড়াইয়া রহিল। আর তাহারা মসীকে কহিল, তুমি আমাদের সহিত কথা বলো, আমরা শুনিব, কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না বলুন, পাছে আমরা মারা পড়ি। আমরা উপলব্ধি করতে পারি না পবিত্র ঈশ্বর কেমন। ঈশ্বরের সৃষ্ট এ পৃথিবীতে আমরা হারানো পাপী। আমাদের কোন উপায় নেই তার অনুসরণ করা অথবা তার বাধ্য হওয়া। বাইবেলের নতুন নিয়মে রোমীয় তার ১৮ অধ্যায় ৬ পদে লেখা আছে, কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও মৃত্যু। মাংসিক মন ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে। প্রিয় শ্রোতা বন্ধু, জগৎ ঈশ্বরের বিরুদ্ধে, তা জগতের পক্ষে নয়। জগৎ ভালোর দিকে এগোচ্ছে না, প্রতিদিনই তা মন্দের দিকে এগিয়ে চলেছে। যেদিন ঈশ্বর আদম ও হবাকে এদেন উদ্যানের বাইরে বার করে দিলেন, সেই দিন থেকেই জগৎ খারাপের দিকে এগিয়ে চলেছে। রোমীয় তার ১৮ অধ্যায় ৭ পদে বলে, কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। কোন আশ্চর্যের বিষয় নয় যে ইসরায়েল জাতি সেদিন ভয়ে পর্বত থেকে দূরে সরে গিয়েছিল এবং বলেছিল আমরা মারা পড়ব। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর আমাদের জীবনে উচ্চ পবিত্র ঊর্ধ্বে আসেন এবং তিনি গৌরবে বিরাজ করেন, আর আমরা এই জগতে নোংরার মধ্যে ধুলো ঘেঁটে চলেছি। প্রকৃতপক্ষে ধুলো মাটি দিয়ে আমাদেরকে গড়া হয়েছে, আমরা তার সৃষ্ট এই জগতে হেঁটে চলেছি। দুঃসাহসের সাথে এবং ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে মাংসিক মানুষ ঈশ্বরের সর্বদা বিরুদ্ধাচরণ করে। সাধু পৌল বলছেন, ব্যবস্থার কথা শোনো, তোমরা এখনও ব্যবস্থার কথা শোনি। এটি সত্য, গালাতিয়ারা প্রকৃতপক্ষে ব্যবস্থা শোনেনি। ব্যবস্থা দান সুখের, আরামদায়ক, সৌন্দর্যের বিষয় ছিল না, কিন্তু ভয়াবহ ছিল। গালাতিয়ারা ব্যবস্থার অধীন হতে চেয়েছিল, তাই পৌল তাদের শুনতে বলছেন যে আমরা আগামী অনুষ্ঠানে শুনব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। প্রার্থনা করি, প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার বাক্যের জন্য সাহায্য করো, যেন অনুগ্রহে বিশ্বাস দ্বারা যে পরিত্রাণ দিয়েছ তাতে বিশ্বাস করে জীবনে এগোতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমরা খুব খুশি হব যদি আপনি চিঠির সাহায্যে বা ফোনে, SMS-এ অথবা ইমেলের সাহায্যে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের ঠিকানা হল জীবনবাণী, TWR ইন্ডিয়া, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 7034। আবার বলছি, জীবনবাণী, TWR ইন্ডিয়া, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438-0045, 2438-0045, এবং আমাদের মোবাইল নম্বরটা লিখে নিন, 9433-497235। আবার বলছি, 9433-497235। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।
নবগীতি সুরে হৃদাকাশ জুড়ে হেরি বৈশনন্দ, বন্দনা গানে যিশুর চরণে দিব প্রীতি উপহার দান, ভক্তির পুষ্প প্রণাম দিব প্রীতি উপহার দান, আজি উৎসব রজনী মুখরিত ধরণী গাহি মোরা জন সব রজনী মুখরিত ধরণী রাহি মোরা।